চলে আসেন। শ্রীধাম বৃন্দাবনে রাধাকুণ্ডের প্রায় 1.5 ক্রোশ দূরে সূর্যকুণ্ড অবস্থিত। সূর্যকুণ্ডে ছিল মধুসূদন বাবাজি, তাঁর শিষ্য ভাগবত দাস বাবাজি কাছ থেকে উনি বেশ গ্রহণ করেন এবং ওখানে দীর্ঘকাল বৃন্দাবনে বিভিন্ন গাছের তলায় দীর্ঘকাল ভজন করেন। যেমন রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য পাষাণে লেখা আছে, মানে পাষাণের যেমন লিখলে যেমন নষ্ট হয় না, তাহলে সেরকম রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য সেরকম তীব্র বৈরাগ্য। এই গৌরকিশোর দাস বাবাজি মহারাজের বৈরাগ্য তীব্র, উনি প্রতিটি গাছের তলায় তলায় থাকতেন। এভাবে দীর্ঘকাল ভজন করার পরে উনি যখন শ্রবণ করলেন যে শ্রীধাম মায়াপুর আবার আবিষ্কার হয়েছে, ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, ছিল জগন্নাথ দাস বাবাজী মহারাজের নেতৃত্বে, ছিল শ্রীমন মহাপ্রভুর যে লুপ্ত জন্মস্থান তারা আবিষ্কার করেছেন। তাই জগন্নাথ দাস বাবাজী মহারাজের প্রণাম মন্ত্রে বলা হয় শ্রী গৌর আবির্ভাব ভূমিস্তম নির্দিষ্টা স্বজন প্রিয়, তিনি গৌর আবির্ভাব স্থলী নির্দেশ করেছেন, এটি হচ্ছে গৌর আবির্ভাব স্থল। এবং ছিল ভক্তিমত ঠাকুর সমস্ত শাস্ত্র ঘেঁটে তিনি দিক দিয়েছেন, হ্যাঁ এটি হচ্ছে ভক্তিমত ঠাকুর শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব স্থল। সেই সময় তার পাশে কি কি গ্রাম ছিল ভক্তি রত্নাকর আদিতে বর্ণনা করা রয়েছে, এবং একটি ভৌগোলিক চিত্র মানচিত্র ভক্তিমত ঠাকুর তখনকার দিনে দ্বারকাধীশ দ্বারকাবাবু ওনার মাধ্যমে করিয়েছেন। তো এর থেকে নিঃসন্দেহে সমস্ত সাধু শাস্ত্র গুরু এই তিন একক করে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব স্থল আবিষ্কার হয়েছে। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছেন যারা বলেন যে এটা হচ্ছে নতুন মায়াপুর, আমাদেরটা হচ্ছে প্রাচীন মায়াপুর। প্রাচীন শব্দ দিয়ে দিলে ব্যাস হয়ে গেল। তো কিছু কিছু ভক্ত আছে আবার আমাদের এখানে, তারা আবার ওখানেও যায় দর্শন করতে, ভাবে ওইটাও একটা ব্যাপার। অর্থাৎ ছিল ভক্তিমত ঠাকুর ভক্তি রচনা করে বর্ণন, শ্রীমন মহাপ্রভু কোন পথ দিয়ে চাঁদকাজীকে উদ্ধার করেছেন, কোনখানে বাজার করতেন, সমস্ত প্রমাণ ছিল ভক্তিমত ঠাকুর দিয়েছেন। তবু তাদের কথার প্রতি যাদের বিশ্বাস নেই শ্রদ্ধা নেই তারা অন্যরকম মনে করে। কিন্তু ছিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজ, তিনি বৃন্দাবনে এত বছর যাবৎ প্রায় 30 বছরের ঊর্ধ্বে ভজন করার পরে যখন শুনলেন যে গৌর আবির্ভাব স্থান আবার প্রকট হয়েছে, নির্দেশ করেছেন ছিল জগন্নাথ দাস বাবাজী মহারাজ ছিল ভক্তিমত ঠাকুর, তখন তিনি বৃন্দাবন ছেড়ে এই গৌর ধামে ভজন করার জন্য চলেলেন। জয় ভগবান ঈশ্বরদীপ প্রহ্লাদ মহারাজ। করে তিনি কুলিয়াতে, কুলিয়া কুলিয়া পাহাড়পুর এসব রয়েছে যেখানে অপরাধ ভঞ্জন তলা, হ্যাঁ সব রয়েছে, অপরাধ ভঞ্জন হয়েছিল, এটা কোলদ্বীপ, ওটা অন্তর্দ্বীপ নয়, কোলদ্বীপ। ওই কোলদ্বীপে ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ ছই করে, ছই মানে ছোট জাস্ট কুটির বা ওই যে একটা কি কি হোগলা পাতা আছে না, হোগলা পাতা ওই দিয়ে ছোট্ট একটা কুটির টাইপের তৈরি করে ভজন করতেন। আর মাঝে মাঝে ছিল ভক্তিময় ঠাকুর যখন সানন্দ সুখতা কুঞ্জ ওখানে তৈরি করলেন, তখন ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ 1300 বঙ্গাব্দে উনি আসেন ছিল ভক্তিময় ঠাকুরের সান্নিধ্যে ভাগবত পাঠ শ্রবণ করবার জন্য। তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে এই 1300 বঙ্গাব্দে ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের প্রথম সাক্ষাৎ হয় এই সানন্দ সুখদা কুঞ্জে। তো সেখানে আসতেন, তখনই তিনি স্বাভাবিকভাবে বাবাজি মহারাজের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কিন্তু ভক্তিময় ঠাকুর তখন তিনি একদম, উনি তো খুব বিদ্বান, সরস্বতী উপাধি সরস্বতী, আর জ্যোতিষশাস্ত্র, ইংরেজি, সংস্কৃত সমস্ত ভাষায় তার অগাধ পাণ্ডিত্য। তার ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ইংরেজি, বাংলা, যারা ইংরেজি যারা পড়েছে, আমরা তো ইংরেজি ভালো বুঝি না, যারা বলছেন, একটা ঘটনা বলি, এই কিছু কিছু এক বছর আগে আমাকে একজন প্রভু বলছিলেন যে উনি যাচ্ছেন লন্ডনে, তো পাশে একজন রয়েছেন, তো উনি এই ব্রহ্মসংগীতা পড়ছেন, ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রের কমেন্টারি আছে ওখানে পড়ছেন, পাশে ভদ্রলোক তিনি বলছেন, জিজ্ঞাসা করছেন কথাবার্তায় কোথা থেকে আসেন, বলছে কী বই পড়ছেন, বলছে ব্রহ্মসংগীতা দেখুন দিয়েছেন, তো বলছেন তো এ তো আমি তো বুঝতে পারছি না খুব একটা, বলছে আপনি কী করেন, বলছে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি ইংলিশের প্রফেসর। তো তিনিও অনেক শব্দ বুঝতে পারছেন না, এত কঠিন ভাষা, যারা বাংলা ওনার বাংলা যারা পড়েছেন দেখবেন কেমন বাংলা। তো এরকম বিদ্বান ব্যক্তিকে শিষ্য রূপে লাভ করবার জন্য অনেক এই নবদ্বীপে অনেক পণ্ডিত গোস্বামী তারা ভাবছিল যে এ যদি আমাদের আমার কাছে দীক্ষা নেয় ব্যাস, তাহলে আমার পদমর্যাদা আরো ঊর্ধ্বে উঠে যাবে। যেমন নিমাই পণ্ডিত, হ্যাঁ নিমাই পণ্ডিত যখন ছিলেন তিনি চ্যালেঞ্জ করতেন যে আমি হচ্ছি উমুকের শিষ্য, আর আমার গুরুর পদমর্যাদা কেমন দেখো, আমাকে দেখে আমার সঙ্গে যুদ্ধ করো, আমাকে যদি হারাতে পারো তাহলে বুঝবো যে আমি ওই ওনার শিষ্যই নই, তার গুরুর পদমর্যাদা। তাই এরকম ভাবতেন যে এই বিমলা প্রসাদ যদি আমাদের, অনেক ভাবছে আমার যদি শিষ্য হয়ে যায় তাহলে আমার পদমর্যাদা আরও বেড়ে যাবে। তো উনি কি করলেন, এমন একজনকে গ্রহণ করলেন যাকে বাইরের থেকে দেখে কোনোদিন বোঝা যায় না, মূর্খ, কোনো পাণ্ডিত্য নেই, কোনো বাগ্মিতা নেই, অর্থাৎ বলার কোনো যে খুব ভালো করে ভাষা দিয়ে কোথায় বলার বাগ্মি বলে সুন্দরভাবে যিনি বলতে পারেন সেরকমও তিনি নন, কিন্তু তিনি হচ্ছেন পরম মহাভাগবত। যখন গুরুর জন্য তিনি আকুল হয়েছেন তখন ছিল ভক্তি বিনোদ ঠাকুর বললেন যে তুমি ওনার কাছ থেকে দীক্ষা নাও। তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ওনার জীবনীতে এই সমস্ত কথা বলছেন যে আমি আমার জীবনে দুজনকে পেয়েছি, এক হচ্ছে ছিল ভক্তিময় ঠাকুর, আর হচ্ছে আমার প্রভু, আমার প্রভু মানে ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। তো আমার প্রভুর কথা প্রসঙ্গে উনি অনেক কথা লিখেছেন, বলেছেন আমার প্রভুর কথা। তো ওই 1300 বঙ্গাব্দে ওনার সঙ্গে সাক্ষাৎ হয় এবং ওনার কাছ থেকে 1300 ওই সালে মাঘ মাসে ওনার কাছে দীক্ষা নেন শ্লো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তখন ওনার নাম হয় বার্ষভানবী দ্বৈত দাস, ওনার নাম প্রকৃত বিমলা প্রসাদ থেকে বার্ষভানবী দ্বৈত দাস। তারপরে ওনার যখন উনি সন্ন্যাস গ্রহণ করলেন তখন ওনার নাম হয় শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিষ্যরা বলেন প্রভুপাদ। তাইভাবে 1300 বঙ্গাব্দের মাঘ মাসে তিনি দীক্ষা গ্রহণ করেন। তিনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন যে বারে বারে আমি দেখতাম তো আমার ভক্তি বীরেন্দ্রনাথ ঠাকুরের কাছে ভাগবত শুনতেন। আবার আরেকটা ওখানে পাশে কুঞ্জ আছে, মানে তখন ছিল, তার নাম প্রদ্যুম্ন কুঞ্জ। ওই কুঞ্জতেও তিনি কি করতেন, বিভিন্ন জায়গা থেকে কাঠ সংগ্রহ করে সব রেখে দিতেন। এইভাবে বারান্দাটা পুরো কাঠে মানে ভরে দিয়েছেন উনি। কোনো কোনো সময় সবার অলক্ষে কোনো ঠাকুর বাড়িতে ওই কাঠগুলো দিয়ে আসতেন, কেউ জানতো না কোথা থেকে ভগবানের ভোগের রন্ধনের জন্য তিনি কাঠ দিয়ে আসতেন। তো একদিন ভক্তিমান ঠাকুর বলছেন যে আপনি তো ওখানে আছেন, একটু অসুস্থ হয়ে গেছেন, তো আপনার সেবা করার জন্যে বিমলা প্রসাদ যাবে, আপনার সেবা করবে, আপনার কোনো চিন্তা নেই। বলছে হ্যাঁ আমার প্রভু সেবা করবে, কে বলছে? গৌরকিশোর দাস বাবুজি মহারাজ বলছেন, উনি আবার উনাকে বলতেন প্রভু। বলছে আমার প্রভু, আমি প্রভু সেবা গ্রহণ করব, এ কি করে হয়, আমি পারবো না কোনোদিন। এই বলতে বলতে বলছে না না বাবুজি মহারাজ সেবা করবে, উনি তো আপনার দাস। বলছে না উনি হচ্ছে আমার প্রভু, প্রভু সেবা গ্রহণ করে আমি কোনোদিন থাকতে পারবো না, এটা আমার পক্ষে অসহ্য, তার থেকে আমি বঞ্চ এই প্রাণ ত্যাগ করবো, তবু আমি প্রভু সেবা গ্রহণ করতে পারবো না। এই বলে তিনি ছুটছেন। আর গঙ্গায় মরলে তো ভূত হবে, ওনার কথা, এসব প্রশ্ন টশ্ন করা চলবে না। গঙ্গায় মরলে তো ভূত হব, তার থেকে বঞ্চ আমি সরস্বতীতে প্রাণ ত্যাগ করি। এই বলে তিনি একদম ছুটছেন, আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনাকে ধরবার জন্য পিছনে পিছনে ছুটছেন, কিন্তু আর খুঁজে পেলেন না, কোথায় চলে গেলেন। সকলে ভাবলেন যে বাবাজি মহারাজ প্রাণ ত্যাগ করেছেন। দীর্ঘ 40 দিন বাদ হঠাৎ করে তিনি উপস্থিত হয়ে এই কথাটা বলছেন যে গঙ্গায় মরলে তো, হ্যাঁ, তাই মরে কৃষ্ণ ভজন করা যাবে না, অর্থাৎ প্রাণ ত্যাগ করে কৃষ্ণ ভজন করা যাবে না, তাই আমি মরলাম না, কিন্তু প্রভুর সেবা গ্রহণ করব, এ তো আমার সহ্য হবে না, এটা আমার পক্ষে অসহ্য, তাই আমি অদৃশ্য হয়ে গেলাম। তো মানে হঠাৎ করে তিনি হাজির একদিন, এটা মায়াপুরে ছিল ভক্তি সিদ্ধান্ত সাধু ঠাকুর ভজন করছেন, সেই সময়ে হঠাৎ করে তিনি উপস্থিত হয়েছেন। তো সেই সময়কার ওনার একটা, আগে কিছুদিন আগে তো ওনার রোগ হয়েছিল, শির রোগ। তো ভক্তিমান ঠাকুর বললেন যে আপনাকে কলকাতা নিয়ে যাওয়া হবে চিকিৎসা করার জন্য। বলছে না না যাবো না, আমি ধাম ছেড়ে যাব না। তো উনি তো শুনলেন না। আবার ভক্তি সিদ্ধান্ত সাধু ঠাকুর বললেন যে আপনাকে আমরা কলকাতায় নিয়ে যাব চিকিৎসা করার জন্য ভালো ডাক্তারের কাছে, কেন আস্তে আস্তে কি হচ্ছে, উনি চোখে দেখতে পাচ্ছেন না। বলছে কলকাতা, ও তো মায়ার রাজ্য, ওই মায়ের রাজ্যে আমি যাব না, আমার এখানেই আমি থাকবো, আমার যা হোক। এই বলে তো উনি গেলেন না, আর কোনো প্রকার ওষুধও গ্রহণ করলেন না, কোনো ওষুধ গ্রহণ করলেন না। তার ফলস্বরূপ কি হলো, ওনার চোখ নষ্ট হয়ে গেল। মানে দেখতে পেলেন না, দৃষ্টি শক্তিহীন হয়ে গেলেন। কিন্তু কিভাবে তিনি চলেন, কোথায় থাকেন কেউ জানে না। হঠাৎ করে এখানে আছেন, কোথায় চলে গেছে কেউ জানে না, কোথায় চলে গেলেন। কে যে ওনাকে নিয়ে যায়, কে যে ওনাকে সাহায্য করে, ওনার তো কোনো সেবক নেই। এইভাবে ওনার দিন চলছে। একদিন ভোরবেলায় শিল ভক্তি সিদ্ধান্ত সাথে ঠাকুর প্রভুপাদ দেখছেন যে ওনার গুরুদেব উপস্থিত, প্রণামাদি করে বলছেন যে আপনি এখানে কখন এসেছেন। বলছে আমি রাত্রি দুটোর সময় এসেছি। রাত্রি দুটোর সময়? তা আপনাকে এত রাত্রে কে নিয়ে এলেন? বলছেন কেন জানেন তো, দৃষ্টি শক্তিহীন তো, কিভাবে একজন না সাহায্য করলে কিভাবে আসবেন তিনি। বলছে আমাকে একজন সাহায্য করলো, তাই আমি চলে এলাম। ঠিক আছে, এই নদী পার হলেন কি করে? বলছে ওই ওই, মানে হেসে বলছেন ওই আমাকে একজন পার করে দিলেন। তখন শিল ভক্তি সিদ্ধান্ত সরকার বুঝলেন যে ভগবান কৃষ্ণই হচ্ছেন ওনাকে নিয়ে এসেছেন, ওনাকে পার করিয়েছেন। তো ওনার এই যে বলার মধ্যে একটা মানে গোপনীয়তা বা হাসির মধ্যে একটা গোপনীয়তা রয়েছে, প্রকাশ করলেন না, কিন্তু শুদ্ধ ভক্ত আরেক শুদ্ধ ভক্তকে বুঝতে পারেন। তিনি বুঝলেন যে ভগবান কৃষ্ণই হচ্ছেন ইনার সাহায্যকারী। তো উনি বসে ওই ছয়ের মধ্যে জপ করছেন, আর উনার পাশে আবার কিছু জন থাকেন। তো উনি কিন্তু তাদেরকে কোনো কিছু বলেন না। একদিকে তিনি হচ্ছেন মহাবিরক্ত, আবার সেই সঙ্গে সঙ্গে আর কিছু বলেন না কাজে। ঠিক আছে, অনেকে ভাবে যে বাবাজি মহারাজের যদি কাছাকাছি থাকি তাহলে সকলে চিনবে আমাকে, যে আমি বাবাজি মহারাজের একজন বৈরাগ্য শিরোমণি, বাবাজি মহারাজের কাছে থাকি, মানে আমার কত ভক্তি রয়েছে, আমি সাধারণ ভক্ত নই। তো এই সমস্ত তথাকথিত অসাধারণ ভক্তদেরকে তিনি কিছু বলতেন না, তথাকথিত অসাধারণ ভক্ত কিছু বলতেন না। থাকতে একদিন একজন জমিদার, খুব সবাই জানে খুব বড় ভক্ত, ভাবের ঘরে তো সবসময় থাকেন উনি। ভাব মানে এই শ্রদ্ধা থেকে একদম ভাব স্তর যেটা বলা হয়, যে ভাবুকের ক্রিয়ামুদ্রা বিজ্ঞান বুঝায়, তো সেই ভাবুক স্তরে উনি থাকেন একজন জমিদার। তো তার এমন ভাব, তিনি একা চলতে পারেন না, সবসময় তার পাশে একজন থাকেন, তার ঘাড়ে হাত দিয়ে দিয়ে ভাব প্রকাশ করতে করতে তিনি চলেন। তো চলতে চলতে তিনি উপস্থিত হয়েছেন বাবাজি মহারাজকে দর্শন করতে। তো বাবাজি মহারাজ সকলেই জানেন ইনি, সেই মানে জমিদার মহাশয় সকলেই জানেন ইনি হচ্ছেন ভাবুক ভক্ত, ভাবের ঘরে সবসময় থাকেন, মানে সাধারণ ভক্ত নন, অসাধারণ ভক্ত। তো সেই ব্যক্তি মানে তার বন্ধু যিনি তাকে নিয়ে যাচ্ছেন বাবাজি মহারাজের কাছে এসেছেন, বাবাজি মহারাজ কিন্তু কোনো দেখতে পান না, দৃষ্টি শক্তিহীন। তো এসে যখন উপস্থিত হয়েছেন, তার পাশে যারা ছিল তারা সব উঠে দাঁড়িয়ে সেই ভাবুক মহাভাবুক ভক্তকে একটু আপ্যায়ন করেছেন, সকলে উঠে দাঁড়িয়েছেন, হরি বল ধ্বনি করেছেন। তখন গৌরকিশোর দাস বাজি মহারাজ বলছেন, কে এসেছে? না, উনি মহাভাগবত এসে গেছেন আপনাকে দর্শন করবার জন্য, উনি ভাবের ঘরে সবসময় থাকেন, মানে ওনার বন্ধু বলছেন ইনি সবসময় ভাবের ঘরে থাকেন, ইনি সাধারণ নয়, ইনি জমিদার, কিন্তু উনি সব কিছু ত্যাগ করেছেন। আর কিছুদিন আগে ওনার বাড়িতে ডাকাতি হয়েছিল, কয়েক লক্ষ টাকা চুরি হয়ে গেছে, কিন্তু উনি তার কোনো পরোয়াই করেননি, কেননা ওনার বিষয়ের প্রতি কোনো আসক্তি নেই, সব কিছু ত্যাগ করে তিনি ভাবের ঘরে অবস্থান করেন, আপনার মতন ভক্তকে দর্শন করবার জন্য এসেছেন। বলছে আমার দরকার নেই, ওনাকে তাড়াতাড়ি চলে যেতে বলো, তাড়াতাড়ি চলে যেতে বলো, তাহলে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো। তারপরে সে কি বাবাজি মহারাজ উনাকে বলছে হ্যাঁ উনি চলে গেলে তবে আমি একটু শান্তিতে থাকবো, তবে আমি হরিভজন করব, এতে আমার হরিভজনে অসুবিধা হচ্ছে, তাড়াতাড়ি চলে যেতে বলো। চলে যাওয়ার পরে উনি বললেন, অনেক ভক্ত জিজ্ঞাসা করলেন, আরে এরকম ভক্তকে আপনি চলে যেতে বললেন? বলছে ও ভাবের ঘোর দেখাচ্ছে, লোককে দেখাচ্ছে ভাব হয়েছে, আরে যার ভাব হয় সে কাউকে দেখায় না। যেমন সতী স্ত্রী তার রূপ অন্য পুরুষের কাছে, তার রূপ তিনি আবরণ করে রাখেন, সে সেরকম যার ভাব হয়, ভাব হচ্ছে একটা অমূল্য সম্পদ, সেটা একমাত্র মানে ভগবানের কাছে সে প্রকাশ করতে পারে, অন্য কারোর কাছে সে প্রকাশ করে না, সবসময় গোপন করে রাখে। আর এ নিজেকে দেখাচ্ছে যে আমি খুব বড় ভক্ত, তো এরকম সব ভাবুকের থেকে সবসময় আমাদেরকে দূরে থাকতে হবে। এরা হরিভজন করবেও না আর সেই সঙ্গে সঙ্গে অপরকে হরিভজন করতে দেবে না। বাবাজি মহারাজ কারো কাছ থেকে অন্য কিছু নিতেন না, আর কোনো এক সময় একটা ফিস্ট হচ্ছে, ফিস্ট তো ফিস্ট তো উনি জাননি, কিন্তু ওখান থেকে প্রসাদ নিয়ে আসা হয়েছে, দিয়েছেন প্রসাদ নিন। বলছে না না ওখানে প্রসাদ আমি নিতে পারবো না। বলছে কেন? বলছে ওটা প্রসাদ নয়, ও তো মুখ বেশ্যা, ও তো দিয়েছে, ওটা প্রসাদ হয় কি করে না। আরেক জায়গায় খুব সুন্দর ভাবে ভোগ টোগ লাগিয়ে দিয়েছে, একজন ব্যক্তি ভরি ভজন করবার জন্য এসেছে, ওখানে থাকে কুলিয়াতে, আর একটা উনি ব্রাহ্মণ ভট্টাচার্য মহাশয়, তো ভট্টাচার্য মহাশয় তিনি হরি ভজন করবেন, আর ভট্টাচার্য তো উনি এই জন্য অন্য কারো কাছে গ্রহণ করবেন না, এই জন্য একজন গোস্বামীর কাছ মানে ওখানে ভাড়া থাকেন, আর ওখানে প্রসাদের ব্যবস্থা করেছেন, প্রতিদিন ওখানে প্রসাদ নেবেন আর হরি ভজন করবেন। তো বাবাজি মহারাজের কাছে এসেছেন দেখা সাক্ষাৎ করতে, তো বলছে আপনি কোথায় থাকেন? বলছে অমুক গোস্বামীর ওখানে থাকি। কোথায় প্রসাদ পান? বলছে ওখানেই প্রসাদ পাই। বলে প্রসাদ প্রসাদ পান? বলছে হ্যাঁ। প্রসাদ হয় না কেন? উনি তো মৎস্য ভক্ষণ করেন, হ্যাঁ অমুক গোস্বামী তো মৎস্য ভক্ষণ করেন, আর যে মৎস্য ভক্ষণ করে তার প্রদত্ত ভোগ মহাপ্রভু কোনোদিন গ্রহণ করেন না, আর তা কোনোদিন প্রসাদ হয় না, আর তা খেয়ে কোনোদিন হরিভজন হবে না। অতএব আপনি যদি মঙ্গল চান তাহলে নিজে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে খান। তো এসে হচ্ছে অনেকে অনেক জায়গায় গুরুরা বলেন, দেখো বাবাজি মহারাজ বা গুরুদেব আমি তো পাচ্ছি না, ঠিক আছে তোমার আত্মা যতদিন চাচ্ছে ততদিন খাও, যতদিন তারপর যখন চাইবে না তখন ছেড়ে দাও, জোর করে তার হরিভজন হয় না, তাই আত্মা যতদিন চায় ততদিন খাও। আমাদের প্রভু বলছিলেন যাক প্রভুর অনেক কৃপাতে আস্তে আস্তে সে এ সমস্ত ত্যাগ করেছে। গতকাল তিনি একাদশী করেছেন, এক ভক্ত গতকাল একাদশী করেছেন, কি খেয়ে করেছেন না রুটি খেয়ে করেছেন, আর আবার আজকেও একাদশী তিনি করবেন, মানে একুলো করবেন ওকুলো করবেন দুটোই করবেন। ওই দিন ওনাদের গুরুদেবের একাদশী হয়েছে, আজকে প্রভুর কথা অনুসারে একাদশী করবেন, তো এইভাবে মানে দুকুল রক্ষা করে চলছেন, এই হচ্ছে আর কি। এইভাবে হয় না, তো দুকুল রক্ষা করে সব হয় না, একুলো হলো না ওকুলো হলো না মাঝখানে খুব ব্যাস, মানে তার দুটো নৌকা যদি পা দেয় কি হবে, নৌকা দুটো চলে যাবে আর ব্যাস পড়ে যাবে। আসলে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কাছে ওই কাশিম বাজারের, মুর্শিদাবাদের কাশিম বাজার, রাজা মনীন্দ্র চন্দ্র রায় বাহাদুর মহাশয় ওইখানে শ্রীল ভক্তি সাধনা সরাসরি পরবর্তীতে গিয়েছিলেন বক্তৃতা দেওয়ার জন্যে। কিন্তু ওখানে ভক্তি সিদ্ধান্ত সরাসরি ঠাকুর 3 দিন না 4 দিন উপবাসই করে থাকলেন, কিছু খেলেন না, শুধু তুলসী পাতা একটু নিতেন। কেন না, উনি গিয়েছিলেন করবার জন্য, কিন্তু ওনাকে সুযোগ দেওয়া হয়নি। 5 মিনিট সময় কি 10 মিনিট দিয়েছে, বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে টাইম, হয়ে গেছে টাইম, হয়েছে নামুন নামুন নামুন। বলে আমি যদি হরি কথাই বলতে না পারলাম, লোকের মঙ্গলই যদি না করতে পারলাম, তাহলে এইখানকার বস্তু গ্রহণ করার কোনো অধিকার আমার নেই। তাই তিনি কিছু গ্রহণ করেননি। তো যাই হোক, পরবর্তীতে যখন জানতে পারলেন, মানে রায় বাহাদুর মহাশয়, তিনি খুব দুঃখ করেছেন। তো রায় বাহাদুর মহাশয় বাবাজি মহারাজের কাছে এসে বললেন যে, বাবাজি মহারাজ, উনি শুনলেন এরকম বিদ্বান ব্যক্তির গুরুদেব ইনি, আর মহান ভাগবত, তাই এই ভাগবতকে যদি আমি বাড়িতে নিয়ে যাইতে পারি তাহলে আমার রাজ্যের কল্যাণ হবে, জমিদার কল্যাণ হবে। তাই জন্য ওনাকে খুব প্রার্থনা করলেন, চলুন বাবাজি মহারাজ, চলুন বাবাজি মহারাজ। বলছে না আমি যেতে পারবো না। কেন বাবাজি মহারাজ? না আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি এখানে আসুন। দেখুন আমি যদি আপনার কাছে যাই, ওখানে থাকবো, থাকতে থাকতে বিভিন্ন অট্টালিকা সম্পদ এসব দেখে আমারই ইচ্ছা হবে এ সমস্ত বানানোর, তখন আপনার প্রতিদ্বন্দ্বী আমি হয়ে যাব, তাই না? আপনার সঙ্গে শত্রুতা হবে। কিন্তু আপনার সঙ্গে তো আপনার কোনো শত্রুতা নেই, আমি তো আপনার সঙ্গে মিত্র হতে চাই, আপনি আমার সঙ্গে মিত্র হতে চান, তাই আপনি এক কাজ করুন, আমি ওখানে গেলে তো আমার বিষয়ের বাসনা জাগবে, আপনার শত্রু হয়ে যাব, আপনি এক কাজ করুন, সব কিছু ত্যাগ করে দিন, বিষয় সম্পদ আত্মীয় স্বজন বা কর্মচারীদের দিয়ে দিন, দিয়ে আপনি চলে আসুন আমার কাছে, আপনার জন্য একটা আমি ছই তৈরি করে দেবো, আপনি ভজন করবেন, আপনাকে মাধুগুড়ি যেতে হবে না, আমি নিজে মাধুগুড়ি করে আপনাকে প্রসাদ পাবো, ব্যাস দুজনে আনন্দে হরি ভজন করবো, আর কোনো শত্রুতা নাই। উনি এত বৈরাগী, মানে এত বৈরাগ্যের চরম সীমা ওনার, উনি অপরের কোনো কিছু গ্রহণ করতেন না, কোনো নিমন্ত্রণ দূরের কথা, এমনকি কারো প্রদত্ত জিনিসও তিনি গ্রহণ করতেন না। তিনি ওই অপরের হয়তো ফেলে দিয়েছে কাপড়, সে কাপড় দিয়ে কৌপিন তৈরি করতেন, আর বহির্বাস, কোনো সময় বহির্বাসও থাকতো না, শুধু কৌপিন থাকতো, আবার কোনো সময় এত বিভোর যে কৌপিন আছে কিনা তাও তিনি জানতেন না, এগুলো সব লোক দেখানোর ব্যাপার নয়, মানে সত্যিকারে এই যে একদম বাহ্যদশার কোনো নেই। তাইভাবে কোনো সময় ওই যে যারা মৃত ব্যক্তিদের নিয়ে যায় না শ্মশানে, তো এখানে মাটি ভাণ্ড থাকে, হ্যাঁ, আর ওনার বস্ত্র, ওই সমস্ত বস্ত্র নিতেন, আর ওই পরিত্যক্ত যে সমস্ত ভাণ্ড, ওই ভাণ্ডতে তিনি কখনো কখনো রন্ধন করতেন, কখনো কখনো, আবার কখনো তিনি চাল ভিজিয়ে দিতেন, একটু একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতেন, যে খেয়ে নিতেন, কোনো সময় গঙ্গা মৃত্তিকা ভক্ষণ করতেন, ব্যাস দিয়ে উদর ভরণ করে নিতেন। এইভাবে মানে ভজন করতেন, মানে চিন্তাই করা যায় না। তো এইভাবে এক সময় কি হয়েছে, এইখানে এই মায়াপুরে এক ব্যক্তি ভজন করছেন, ভজন করতে করতে হঠাৎ করে উনার কাছে এসা উপস্থিত, বাবাজি মহারাজ, বাবাজি মহারাজ, কি হলো? না তুমি মায়াপুর ছেড়ে এলে কেন? বলছে না মায়াপুরে আর থাকবো না। বলে কেন, কি হলো, মায়াপুরে থাকবে না কেন? না মায়াপুরে এই সরস্বতী, মানে ভক্তি সিদ্ধান্ত সরাসরি উনি মানে বৈকুণ্ঠের লোক, আর আমরা হচ্ছি ব্রজজন, হ্যাঁ, বৈকুণ্ঠ হচ্ছে ঐশ্বর্য ব্যাপার, ঐশ্বর্য, আর আমরা হচ্ছে মাধুর্য লোক, ব্রজজন, আমরা ব্রজভজন করি, তাই ওখানে থাকা আমি পছন্দ করলাম না, আপনার কাছে আমি থাকবো বলে মনস্থ করলাম। তুমি অপরাধী, বাবাজি মহারাজ বলছে তুমি এক অপরাধী, তুমি ব্রজে বাস করছো নরকে বাস করছো। হ্যাঁ, তুমি জানো কোনটা ব্রজ আর কোনটা হচ্ছে বৈকুণ্ঠ? তুমি যে যিনি সমস্ত কিছু কৃষ্ণের সেবায় নিযুক্ত করেন তিনি হচ্ছে প্রকৃত যুক্ত বৈরাগ্য, তিনি হচ্ছেন যুক্ত বৈরাগী। তুমি তার বাহ্যিক সমস্ত ক্রিয়াকলাপ না বুঝতে পেরে তুমি সাধারণ একজন বৈকুণ্ঠের ঐশ্বর্যশালী ব্যক্তি বলে মনে করে তাকে ত্যাগ করে তুমি আমার কাছে হরিভজন করতে এসছো, তোমার কোনোদিন মঙ্গল হবে না, তুমি অপরাধী, তুমি প্রকৃতপক্ষে ব্রজ বাস করছো না আর বৈকুণ্ঠ দূরের কথা, তুমি নরকে বাস করছো, নরক। কিছুদিন বাদে দেখা গেল যে সে কোথায় আর ভজন, সে অবৈধ সঙ্গ পাষণ্ডী হয়ে গেল। কেন না, এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চরণে অপরাধী হয়ে গেল। ভক্তিময় ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ না, সাধারণ মানুষ বলে মনে করল। এক সময় একজন মায়াপুর থেকে গিয়েছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর না কোন শিষ্য গিয়েছেন, ও মায়াপুর থেকে এসেছে, মায়াপুর, মায়াপুরের কথা শুনলে ওনার খুব আনন্দ। উনি ওই দরজাটা বন্ধ করে ভজন করছিলেন, তো বাইরে থেকে প্রণাম করে তো পাশে কয়েকজন তো আছেন সবসময়, তো জিজ্ঞাসা করছে কোথা থেকে এসছেন, না মায়াপুর থেকে এসেছি। বাবাজি মহারাজ মায়াপুর থেকে এসেছেন, বলে ঠিক আছে দরজাটা খুলে দিয়েছি, না দরজাটা খুলেনি, বলছে আমাকে দর্শন করতে গেলে 2 টাকা লাগবে তবে আমি দর্শন দেব। মানে একদিকে কড়াকুচি কোনো জিনিস নেয় না, কিন্তু কেউ ঝেঁচে যদি জিনিস দেয় তবুও নেয় না। তা ইনার কাছে বলছে আমাকে দর্শন করতে 2 টাকা লাগবে, তখন উনি কি করলেন 2 টাকা দিলেন, বাবাজি মহারাজ হ্যাঁ 2 টাকা দিয়েছেন এই নিন, হ্যাঁ দরজা খুলে দিয়েছেন, দেখুন, দেখো ভালো করে মায়াপুরে হরিভজন করো, অনেক উপদেশ দিলেন, 2 টাকা নিয়ে নিলেন। তো 2 টাকা নিয়ে মানে কারোর কাছে নেন, কাদের কাছে নেন, না সত্যিকারের যারা হরিভজন করে তাদেরই সম্পদ তিনি নেন। একসময় আরেকজন ভক্ত গিয়েছেন, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আর না ভক্তিময় ঠাকুর ওনাকে পাঠিয়েছেন, ভক্তিময় ঠাকুর। তো কোথা থেকে এসেছেন, না আমি এই সানন্দ সুখদাকুঞ্জ থেকে, ছিল ভক্তিময় ঠাকুর মহাশয় নির্দেশ ক্রমে আপনার কাছে এসেছি। বলছে ও ঠিক আছে ঠিক আছে, ভালো করে হরিভজন করো আর উনার আশ্রয়ে থাকো, আর সবসময় একজনের সঙ্গ করবে, তিনি হচ্ছেন আমার প্রভু অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সাধে, তাঁর হরিভজন, তাঁর হরিভজন তোমরা আদর্শরূপে গ্রহণ করো, সেইভাবে হরিভজন করার চেষ্টা করো, আর বাদবাকি উনাকে ছেড়ে এদিক ওদিক তাকানোর দরকার নেই, এখানে সেখানে যাওয়ার দরকার নেই, তাহলে তোমার হরিভজন হবে। এইভাবে উনি অনেক উপদেশ দিতেন। হঠাৎ করে বাবাজি মহারাজ বলছেন, দেখছো দেখছো, চিৎকার করে, এই যে এখানকার মানে এই কুলিয়া নবদ্বীপ থেকে ভাগবত পাঠক গিয়ে ওই পাপনা জেলায় ওই বিধবা নারীর সর্বনাশ করে দিল, একদম মানে উনি যে অন্তর্যামী মানে একদম সবকিছু দেখ, সর্বজ্ঞতা রয়েছে, দেখতে পাচ্ছেন স্পষ্ট। যেমন জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ওই যে খেয়ে নিল ছাগলে, এইভাবে একবার উনি দেখছেন যে কপিন আশ্রয় করে বেশ গ্রহণ করে সব যখন না কাজ করছে, তিনি কি করলেন, কালো পাড়ের ধুতি পরে একটা বেশ দামি চাদর গায়ে দিয়ে এলেন সানন্দ সুখদাকুঞ্জে। তো ভক্তিময় ঠাকুর দেখে অবাক, বেশ মোটা কালো পাড়ের ধুতি পরেছে, আর তা বলছে কি ব্যাপার, কি ব্যাপার, আপনি এরকম বেশ গ্রহণ করেছেন? বলছেন যে এই কপিন ধারণ করে বাবাজির পোশাক পরে বা বেশ আশ্রয় করে, মানে বেশ আশ্রয় করে সমস্ত জঘন্য কার্য করার থেকে এই এরকম পোশাক পরে, বাবু ভাইয়ের পোশাক বলছে, বাবু ভাইয়ের পোশাক পরে হরিভজন করা আমি মনে করি ভালো, এই জন্যেই আমি এই বেশ গ্রহণ করেছি। শিক্ষা দিচ্ছে না, যেমন এক সময় ছিল ভক্তি ভক্তি সিদ্ধান্ত সাধক রাধাকুণ্ডে গিয়েছেন, একদম বড় কোট টোট পরে একদম গিয়েছেন, তো নাকি অনেকে বুঝতে পারেন। তো এইভাবে কখন বিভিন্ন জনকে বিভিন্নভাবে তিনি শিক্ষা দিয়েছেন, এ করতে করতে এক সময়। তারপরে ছিল ভক্তি বিনোদ ঠাকুরের সঙ্গেই বাবাজি মহারাজ সঙ্গ করতেন, তার পাঠ শুনতেন। ছিল ভক্তি বিনোদ ঠাকুর 1914 সালে অপ্রকট লীলা বিস্তার করেছেন, 1915 সালে বাবাজি মহারাজ 17 নভেম্বর এই উত্থান একাদশীর দিন ওই কুলিয়াতে দেহ রেখেছেন। আরো অনেক লীলা রয়েছিল, তার দেহ রেখেছেন। তারপরে এই উনার এই অপ্রকটকে কেন্দ্র করে এক বিশাল মানে হই হট্টগোল শুরু হয়ে গেছে, কোথায় ওনার দেহ সমাধি হবে, কে দেবে। তো বিভিন্ন জন উপস্থিত হয়ে গেছে, বলছে আমার আশ্রমে হবে, উনি বলছে আমার আশ্রমে হবে, উনি বলছে আমার আশ্রমে, মানে যেখানে হবে আমার আশ্রমে যদি হয়ে যায়, আমি তো আশ্রমটা বানিয়েছি, আমার আশ্রমে যদি বাবাজি মহারাজের সমাধিটা হয়ে যায় তাহলে আমার ব্যবসাটা বেশ ভালো চলবে, তাই না? সবাই আসবে, বাবাজি মহারাজ প্রণামী দেবে, আর আমার প্রণামী আমার এখানে থাকবে। এই জন্য সকলেই চেষ্টা করছে যে বাবাজি মহারাজের সমাধিটা আমার আশ্রমে হয়। এই নিয়ে হই হট্টগোল শুরু হয়ে গেছে। এদিকে ওনার নামটা মনে পড়ছে না, উনি খবর দিলেন ছিল ভক্তি সিদ্ধান্ত সাধক ঠাকুর প্রভুপাদকে, যেরকম গুরুদেব পরম গুরুদেবের এরকম অপ্রকট হয়ে গেছে, আপনি চলুন। উনি তখন এই সবুজ রঙের চাদর ব্যবহার করতেন, তিনি তখন সন্ন্যাস নেননি, পরবর্তী সন্ন্যাস নিয়েছেন, এরকম সাদা কাপড়ে থাকতেন আর সবুজ রঙের চাদর ব্যবহার করতেন, সবুজ কালিতে লিখতেন। কেন না, এই বিপ্রলম্ব ভাবের প্রতীক এই সবুজ রং, এই জন্যে উনি এই ব্যবহার করতেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সাধক এইরকম চাদর বা কালি ব্যবহার করতেন। খবর দিলেন তুই ওই চাদরে আছে, তিনি চলছেন ভক্তি সিদ্ধান্ত সাধক ঠাকুর, গিয়ে দেখছেন যে বাবাজি মহারাজের দেহকে নিয়ে হই হট্টগোল শুরু হয়ে গেছে। তখন উনি বললেন যে আপনারা কেউ ইনার সমাধি দিতে পারবেন না, সমাধি আমি দেব, কেন আমি হচ্ছে একমাত্র শিষ্য, আমি হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারী, আপনারা ওনাকে শিষ্য নন, বা শিষ্য না হলে কি হবে, আমরা বাবাজি, উনি বাবাজি, তুমি এখনো তোমার বাবাজি নয়, তুমি মানে বেশ গ্রহণ করনি, বলছে আমি বাবাজি না হলো আমি হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারী, আ কুমার ব্রহ্মচারী, আর একমাত্র আমি হচ্ছি তার শিষ্য, অর্থাৎ আমি হচ্ছি তার দেহ সমাধি দেব, আমি হচ্ছে তার অধিকারী, উনারা না আমরা দেব। ইনি বলছেন বল ঠিক আছে আপনারা বলুন, কেউ ব্রহ্মচর্য পালন করেছেন সারা জীবন, দূরের কথা, 1 বছর 3 মাস, 1 মাস 3 দিন, তো ওখানে ওই হট্টগোল হচ্ছিল, তো ওখানে দারোগা বাবু উপস্থিত, দারোগা বড় বড় বাবু উপস্থিত হয়ে গেছে, মানে যাতে ওই হট্টগোল একটা ঝগড়া না হয়, তাই উনাকে বলছেন। তখন উনি বললেন যে আমরা বিশ্বাস করব কি করে, আপনি তো বলছেন 3 দিন 1 মাস, তো এরা যদি বলে, বলছে হ্যাঁ ইনাদের যদি বলে তাহলে আমি মেনে নেব, যদি বলে যে 3 দিন আমরা অবৈধ সঙ্গ করিনি তাহলে আমি মেনে নেব, কিন্তু সত্যি কথা যদি না হয় তাহলে সর্বনাশ উপস্থিত। সকলে মাথা নিচু করে যা সব চলে গেল। আর ভক্তি সিদ্ধান্ত সাধক ঠাকুর উনি কি করলেন, হ্যাঁ আরেকটা কথা বলছিলেন যে বাবাজি মহারাজ শেষ একটা অন্তিম ইচ্ছা বাবাজি মহারাজ আমাদেরকে দিয়ে গেছেন, কি ইচ্ছা না, উনার ইচ্ছা যে উনার দেহটাকে নিয়ে যেন সমস্ত নবদ্বীপে ঘোরানো হয়, মাটিতে লুটিয়ে লুটিয়ে যাবে, আর ধামের ধুলি উনার সর্বাঙ্গে লিপ্ত হবে, এইটাই ওনার ইচ্ছা। তাই আমরা চাই উনার দেহকে এইভাবে টানতে টানতে নিয়ে যাব, আর সমস্ত ধামে মানে ষোলো ক্রোশ ঘুরাবো, তাহলে বাবাজী মহারাজের মনোভীষ্ট পূরণ হবে। বলছেন যে প্রভুর সেবা করবার জন্য, মানে আমার গুরুদেব সেবা করবার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ পর্যন্ত অপেক্ষা করে আছেন, আর তিনি আপনাদের মতো এই সমস্ত ব্যক্তিদেরকে মানে ছল করবার জন্য এরকম বলেছেন। আপনারা তার এই কথার মর্ম উপলব্ধি না করে এরকম মনে করছেন, তাকে যাকে মাথায় করে রাখেন ভক্তকে, আর তাকে বলছেন কিনা এইভাবে নিয়ে যাওয়ার জন্য। তো এইভাবে সমস্ত বিপত্তি বা সমস্ত যে সমস্ত কথার খণ্ডন করে মানে কি করলেন, ওখানে সমাধি দিলেন। কিন্তু গঙ্গার পরিবর্তনের ফলে বা গঙ্গার ধস নামার ফলে আবার প্রভুপাদ ওনার সমাধিকে নিয়ে এলেন এই যে ব্রজপত্তনে চন্দ্রশেখর আচার্য ভবনে রাধাকুণ্ডের তটে। এখন যে আমরা সমাধি দর্শন করি সেখানে সমাধি রয়েছে। শিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজ কি, শিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজে তীরভাব তিথি মহামহোৎসব কি, গৌর প্রেমানন্দে। আর দুটো জিনিস আছে, হ্যাঁ সময় হয়ে গেছে, তবে একটু বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিট লাগবে, হ্যাঁ। তো ভীষ্ম পঞ্চক বা বিষ্ণু পঞ্চক, তো পদ্মপুরাণ স্কন্দপুরাণে এসব বর্ণনা করে রয়েছে। তো ব্রত, অনেক ব্রত রয়েছে যারা চাতুর্মাস্য পালন করতে পারেন না, তার যদি না করে এই 5টা দিন যদি করেন তাহলে তারা সেই ফল লাভ করতে পারবেন ভীষ্ম পঞ্চকের। তো ভীষ্ম পঞ্চক, বিষ্ণু পঞ্চক 5 দিন, পঞ্চক 5 দিন, অর্থাৎ একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই ব্রত হয়। তিনভাবে করা যায়। তো মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানের নাম শ্রবণ কীর্তন, হরিকথা শ্রবণ কীর্তন ইত্যাদি, এটাই মুখ্য উদ্দেশ্য। এই জন্যে খাওয়ার অল্প করা হয়। যারা অনেক একদম 5 দিন উপবাস থাকেন, 5 দিন উপবাসের মধ্যে একটু একটু গ্রহণ করেন, গোময় মানে পঞ্চগব্য গ্রহণ করেন, পঞ্চগব্যটাকে শোধন করে ভগবানকে অর্পণ করে তারপরে গ্রহণ করতে হয়। আর অনেকে ফলমূল গ্রহণ করা হয়, ফলমূল, শুধু ফলমূল, আর ফলমূল আর দুগ্ধ এটা গ্রহণ আপু লেখা আছে, এইভাবে গ্রহণ করেন। আর কেউ হবিষ্যান্ন গ্রহণ করেন, হবিষ্যান্ন গ্রহণ করেও করা যায়, এই তিনভাবে করা যায়। আর একাদশীর দিনে ভগবানকে ভগবানের পাদপদ্মে পদ্মফুল অর্পণ করতে হয়। আর দ্বিতীয় দিন অর্থাৎ দ্বাদশীর দিন বিল্বপত্র বেলপাতা ভগবানের জানুদেশে অর্পণ করতে হয়। আর ত্রয়োদশীর দিন ভগবানের নাভিতে গন্ধ দ্রব্য অর্পণ করতে হয়। চতুর্দশীর দিন বেলপাতা আর শ্বেত জবা ভগবানের স্কন্ধদেশে অর্পণ করতে হয়। আর পূর্ণিমার দিন ভগবানের শিরদেশে মালতী পুষ্প অর্পণ করতে হয়। তো মালতী পুষ্পটা কিন্তু খুবই দুর্লভ, পাওয়া যায় না, এই সময় ফুলটা খুব ফুটে না, অন্তত পাতা দিবেন, পাতা না থাকলে মনে মনে দেবেন মানসিকভাবে এইভাবে। আর আরেকটি হচ্ছে এই 5 দিন গঙ্গা স্নান করে গঙ্গা জল দিয়ে ভীষ্মদেবের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করতে হয়। তর্পণের মন্ত্র আছে, যারা পাননি তারা সংগ্রহ করে নেবেন। কিন্তু প্রতিদিন যারা অন্তত ভীষ্মপঞ্চক করছেন অবশ্যই তারা ভীষ্ম তর্পণ করবেন, কেন ভীষ্ম তর্পণ ভীষ্মদেবের উদ্দেশ্যে অর্ঘ এবং ভীষ্মদেবের উদ্দেশ্যে প্রণাম, এটাই হচ্ছে করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন। এই জন্য অবশ্যই করণীয় ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ, অর্ঘ নিবেদন এবং প্রণাম। তো তর্পণ গঙ্গা জল দিয়ে তর্পণ করবেন, আর অর্ঘ সঙ্গে ফুল নেবেন, চন্দন নেবেন পারলে। তিনটে জিনিস দিয়ে অর্ঘ তৈরি হয়, মানে একদম কম করে হচ্ছে জল, তারপরে হচ্ছে ফুল আর গন্ধ হচ্ছে চন্দন। যেহেতু বিশ্বদেবের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, ভগবানের উদ্দেশ্যে অর্ঘ দিলে কম করে ওর সঙ্গে আরেকটি তুলসী, এটা কম করে। আর নাহলে ষোড়শ অর্ঘ আছে, অষ্ট অর্ঘ আছে, মানে আটটা দ্রব্য দিয়ে অর্ঘ তৈরি হয়, ষোলোটা দ্রব্য দিয়ে অর্ঘ তৈরি হয়। কিন্তু কম করে ফুল, একটু চন্দন আর গঙ্গা জল দিয়ে বিশ্বদেবের উদ্দেশ্যে অর্ঘ দেবেন আর প্রণাম করবেন। উত্তর দিকে দাঁড়িয়ে, মানে উত্তর দিকে মুখ করে তর্পণটা করবেন। আর এই পাঁচ দিনই বিশ্বদেবের উদ্দেশ্যে তর্পণ, ভগবানের উদ্দেশ্যে তর্পণ, অর্ঘ, প্রণাম, আর ভগবানের উদ্দেশ্যে এ সমস্ত ফুল দ্রব্য দেবেন। আর শেষে শেষে বৈষ্ণব সেবা করাবেন, বৈষ্ণব সেবা করিয়ে তারপরে ব্রত ভঙ্গ করবেন। কেননা বৈষ্ণব সেবা না করালে ব্রতের পরিপূর্ণতা হয় না। এই জন্য বৈষ্ণব সেবা অবশ্যই করণীয়, যে কোনো, যেমন বলছেন যে শ্রাদ্ধ, যখন বাবা মা দেহত্যাগ করছে বা কেউ ত্যাগ করছে, তার উদ্দেশ্যে তার মঙ্গল বা তার উদ্দেশ্যে শ্রদ্ধা, ভগবানের নিবেদিত প্রসাদ দিলেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনার সামর্থ্য অনুসারে একজন থেকে শুরু করে যতজন পারেন বৈষ্ণবদেরকে সেবা করাবেন, এতেই ভগবান প্রসন্ন হবেন। আর ভগবান প্রসন্ন হলে যার উদ্দেশ্য করছেন তার কল্যাণ হবে, এটাই মুখ্য উদ্দেশ্য। আজকে উত্থান একাদশী, উত্থান একাদশী সম্বন্ধে স্কন্দ পুরাণে বর্ণনা করা রয়েছে। ব্রহ্মা নারদ মুনিকে বলছেন, তো সব কথা বলতে পারবো না, মনে থাকবে না, এই জন্য আমি বইটা নিয়ে এসেছি আর কি, আমি পড়ে দেবো, তাহলে সব কথাই বলা হয়ে যাবে। ব্রহ্মা বললেন, হে মুনিশ্রেষ্ঠ, হে বিপেন্দ্র, পাপনাশকারী, পুণ্য বর্ধনকারী, মুক্তিদাত্রী, প্রবোধিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ কর। গঙ্গার প্রভুত্ব পৃথিবীর উপর ততদিন অক্ষুণ্ণ ছিল যতদিন পাপ ভস্যকারী কার্তিক হরিবোধিনী একাদশী জগতে প্রকট হয় নাই। বোঝা গেল কথাটা? বোঝা গেল না? বলছেন গঙ্গা পাপ নাশ করে, তাই না? কলুষ নিবারিণী, কলুষ নাশ করে। তো কলুষ নিবারণে শক্তি গঙ্গার মধ্যে আছে, সর্বশ্রেষ্ঠ তিনি। ততদিন, মানে তিনি সর্বশ্রেষ্ঠ ততদিন যতদিন এই হরি বোধনী একাদশীর প্রাদুর্ভাব ঘটেনি, না? ব্রহ্মা বলছেন, অর্থাৎ গঙ্গাতে পাপ নাশ হয়, তার থেকেও বেশি পাপ নাশ হয় এই হরিবোধিনী একাদশী যদি কেউ পালন করে। হরিবোধ সমুদ্র তীর্থ তথা সরোবরের পুণ্য প্রভাব, বিভিন্ন সরোবরে স্নান করলে বিভিন্ন ফল আছে, তো বিভিন্ন প্রভাব ততদিন গর্জিত ছিল, গর্জিত মানে গর্জন করতো, আমি এত পাপ নাশ করি, ওই সরোবর বলছে আমি এত পাপ নাশ করি, সবাই গর্জন করছে, সবাই গর্জন করছিল। তো কৃষ্ণ প্রবোধতি একাদশী আসার পর তারা গর্জন টর্জন বন্ধ করে দিয়েছে, কেননা ইনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। এক সহস্র অশ্বমেধ, এক হাজার অশ্বমেধ আর এক শত রাজসূয় যজ্ঞ যে ফল পাওয়া যায় কেবল এই প্রবোধনী একাদশী পালন করলেই সেই ফল পাওয়া যায়। 1000 অশ্বমেধ যজ্ঞ আর 100 রাজসূয় যজ্ঞ। এই কথা শুনে নারদ মুনি বললেন, হে পিতা, একবার ভোজন, নক্ত ভোজন আর উপবাসের ফলে কি পুণ্য হয়ে থাকে আমাকে কৃপা করে বলুন। ব্রহ্মা বললেন যে একবার ভোজনের ফলে এক জন্মের পাপ বিনষ্ট হয়, একাদশীতে, মানে এতে একবার ভোজন করলে একাদশীতে। নক্ত ভোজন, নক্ত মানে রাত্রিবেলা ভোজন, সারাদিন উপবাস রাত্রিবেলা ভোজন, তার নাম নক্ত ভোজন। এই ভোজন করলে কি হয়, দুই জন্মের পাপ নষ্ট হয়। আর যদি পূর্ণ উপবাস থাকা যায় তাহলে 7 জন্মের পাপ নষ্ট হয়। হে পুত্র, ত্রিলোকের অগোচর অপার্থিত অলভ্য বস্তু যা আছে সকলই হরিবোধনী একাদশী প্রদান করে, কোনো কিছু বাকি থাকবে না, সবকিছু পেয়ে যাবেন। কিন্তু ভক্তদের এসব প্রার্থনা করা উচিত নয়, তাহলে আবার সমস্যার সৃষ্টি হয়ে যাবে, মানে হরিভজনে বাধা হবে, সব কিছু এসে হাজির হয়ে যাবে আর ওদের সেবা করতে করতে ভগবানের সেবা বন্ধ হয়ে যাবে। মেরু মন্দারাচল প্রমাণ অত্যন্ত উগ্র পাপ হারিনী একাদশী ব্রত দ্বারা ভস্ম হয়ে যায়। মেরু সুমেরু পর্বত প্রমাণ যদি পাপ থাকে কারো নষ্ট হয়ে যায়। হে মুনি শার্দুল, আমার বাক্য অনুযায়ী যে মনুষ্য এই দিন কিছু যদি স্বীকৃতি করে তার মেরু সমান ফল লাভ হয়ে থাকে। সন্ধ্যা যাহারা করে না, মানে এই 3 সন্ধ্যা গায়ত্রী করে না, ব্রত ভ্রষ্ট নাস্তিক, ব্রত করতে করতে ভ্রষ্ট হয়ে গেছে, নাস্তিক, ভগবানকে মানে না, বেদ নিন্দা করে, ধর্মশাস্ত্র দূষিতকারী, ধর্মশাস্ত্রকে দূষিত করছে কিছু লোক আছে, পরস্ত্রী ভোগী মূর্খ প্রভৃতির শরীরে ধর্ম থাকতে পারে না, নিন্দিত অশুভ কর্ম করা উচিত নয়, সদাচার সম্পন্ন হওয়া উচিত, উত্তম কর্মে প্রবৃত্ত থাকলে ধর্মের নাশ হয়। যিনি এই উত্থান একাদশী নিশ্চয় রূপে করে থাকেন তার 100 জন্মের পাপ নষ্ট হয়ে যায়। আর যিনি রাত্রিতে জেগে থাকেন, মানে দিন রাত্রি হরিভজন করেন, তার অতীত বর্তমান ভবিষ্যৎ 10,000 কুলের লোক বিষ্ণুলোকে চলে যায়। তো যারা করবেন কৃপা করবেন আমাদেরকে, একটু কৃপা করলেই হবে, কৃপা দৃষ্টি আমাদের প্রার্থনা করবেন। হে নারদ, যে মনুষ্য কার্তিক মাসে একাদশী ব্রত ও ভগবান বিষ্ণু আরাধনা করে না তার জীবন পর্যন্ত কৃত সকল পুণ্য ধ্বংস হয়ে যায়, যা ছিল সবই চলে যায়। কোথায় চলে যায়? যারা করে তাদের কাছে। হে বিপ্রেন্দ্র, যে সেই হেতু কার্তিক মাসে বিষ্ণুর আরাধনা অবশ্যই কর্তব্য। কার্তিক মাসে সপাক ভোজন চন্দ্রায়ণ ব্রতের ফল পাওয়া যায়। সপাকে যদি কেউ ভোজন করে, চন্দ্রায়ণ ব্রত একটা আছে, তার ফল পাওয়া যায়। কার্তিক মাসে বিষ্ণুর কথা কীর্তন শ্রবণ শত গোদানের পুণ্য প্রাপ্ত হওয়া যায়। আর প্রত্য শাস্ত্র অধ্যয়নে সহস্র যজ্ঞের ফল পাওয়া যায়। যে মানুষ বিষ্ণুর দিব্যকথা শ্রবণ করে বক্তাকে শক্তি অনুসারে দক্ষিণা প্রদান করেন তার সনাতন স্বর্গলোক লাভ হয়ে থাকে। সনাতন স্বর্গলোক মানে কি?